মিডনাইট হরর স্টেশন এখন শুনতে পাবেন এক্সক্লুসিভলি স্পটিফাইতে, ইউটিউবে 7 দিন আগে। লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, শুনতে ভুলবেন না যেন। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন অর্ণবী সাহা ঘোষের কাহিনী বন্দি যন্ত্র। লুকিয়ে রাখার জন্য সবথেকে ভালো এবং খারাপ জায়গা হলো জঙ্গল। ভালো জায়গা তার কারণ সেখান থেকে সহজে খুঁজে বার করা যায় না, আবার খারাপ জায়গা এই কারণে যে প্রয়োজন মতো সে সঠিক জিনিসটা সঠিক মানুষকে খুঁজে পাইয়ে দেয়। হতে পারে সেই জিনিসটা একটা মৃতদেহ, হতে পারে অলৌকিক কিছু, আবার কখনো স্রেফ একটা যন্ত্র, যে যন্ত্র দাঁড়িয়ে আছে লৌকিক এবং অলৌকিকের মাঝে, যার ভেতরে বন্দী হয়ে আছে। কি বন্দী হয়ে আছে সেটা না হয় গল্পেই শুনে নেবেন। চলুন, আজ আমাদের যাত্রা এক গহীন জঙ্গলের অন্ধকারে। শুনতে পাচ্ছেন ট্রেনের শব্দ একটু একটু করে এগিয়ে আসছে? শুনতে থাকুন অর্ণবী সাহা ঘোষের কাহিনী বন্দি যন্ত্র।
হ্যালো, হ্যাঁ শোন না, বলছি এই 3টে দিন একটু ম্যানেজ করে নে না প্লিজ।
আরে কোথায় যাচ্ছিস রে, নতুন কোনো অ্যাডভেঞ্চার নাকি?
আরে তোকে বলেছিলাম না বাঁধঝোড়ার ওই কটেজটার কথা। আরে ওই জঙ্গলে তো একটাই কটেজ আছে, প্রায় 2 বছর বাদে আবার খুলেছে। তককে তককে ছিলাম, টুক করে বুকটাও করে নিলাম, ব্যাস আজকে বেরিয়ে পড়লাম বাঁধঝোড়ার উদ্দেশ্যে।
ছাপড়াবাড়ি যাচ্ছিস, দ্যাট মোস্ট সাসপিশিয়াস প্লেসটা, আমাকে একবার জানালি না আমি যেতাম তোর সাথে।
না না, ঠিক চাপড়ামারি নয়, চাপড়ামারি ছাড়িয়ে আর একটু দূরে, একটু অফ বিট। আর তুই তো জানিস এই রহস্য আমাকে কেমন টানে, আর এইসব জায়গা আমি একা এক্সপ্লোর করতেই পছন্দ করি। শোন না, তুই কাজটা একটু ম্যানেজ করে দে প্লিজ, আমি তোকে এসে সব বলবো, আর তারপর তুইও তো নতুন গল্পের প্লটটা পেয়ে যাবি। আচ্ছা শোন, এখন রাখি, হ্যাঁ অনেক রাত হলো, কাল আবার সকালে উঠতে হবে।
ফোন রেখে ট্রেনের সিটে গা এলিয়ে দিল অর্ক। চলমান ট্রেনের দুলুনি আর বাতানুকূল কামরার অনুকূল পরিবেশের আবেশে চোখটা বন্ধ করল। হঠাৎ কি মনে হতেই নিজের মনেই হেসে উঠল, ভালো বলেছে অরিন্দম,
সাসপিশিয়াস প্লেস নাকি।
বাঁধঝোড়া জঙ্গলের কাছে ওই একটাই মাত্র কটেজ, চোখ ধাঁধানো মনোরম পরিবেশে ওই মোহময়ী কটেজের হাতছানি প্রাকৃতিক সৌন্দর্য প্রেমী যে কেউই অস্বীকার করতে পারবে না। কিন্তু মাত্র কয়েক বছর পুরনো এই কটেজ ইতিমধ্যেই দুর্নাম কুড়িয়েছে। এই কটেজে আসা 2 জন বোর্ডার আশ্চর্যজনকভাবে উধাও হয়ে যায়। কটেজ সংলগ্ন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাওয়া যায়নি তাদের। ওই জঙ্গলকে ঘিরেও নানা ঘটনা আছে। এলাকাবাসীর মতে পুরো অঞ্চলটাই হন্টেড। এলাকাটি সার্ভের জন্য আজ প্রায় 2 বছর বন্ধ ছিল কটেজটা। আজ 2 সপ্তাহ হল সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে আবার বুকিং শুরু হয়েছে, আর সেই সুযোগ কাজে লাগিয়েছে অর্ক। পাশ ফিরে আবার চোখ বন্ধ করল অর্ক, ঘুম আসছে না। ভূতে সে বিশ্বাসী নয়, ও ভাবতে থাকে কি এমন ঘটনা ঘটেছিল ওই মানুষগুলোর সঙ্গে, ঘুরতে এসে কোথায় হারিয়ে গেল তারা। এর আগেও কিছু স্থানীয় মানুষ বেপাত্তা হয়েছে ওই জঙ্গলে। হঠাৎ শরীরের মধ্যে এক শিহরণ খেলে গেল অর্কর, ঠিক কি ঘটনার সাক্ষী হতে চলেছে সে? অনেক কাঠখড় পুড়িয়ে যখন কটেজের সামনে এসে দাঁড়ালো তখন সন্ধে হব হব প্রায়। সত্যি কাঠ খড় পোড়াতে হয়েছে ওকে। এমনিতেই প্রায় 3 ঘন্টা লেটে ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকল, তারপর বাস তো ছাড় কোনো প্রাইভেট গাড়ি বাঁধঝোড়ায় আসতে চায় না। তারপরেও ধরে কয়ে একটা গাড়ি রাজি হলেও মাংলা বাড়ির বেশি যাবে না। অগত্যা সেই অবধি এসে স্থানীয় লোকেদের গাড়িতে লিফট নিয়ে প্রায় আরও 1 মাইল পথ পেরিয়ে তবে এই জায়গায়। স্থানীয় লোকেদের কাছে যতবার এই জায়গার সম্বন্ধে জিজ্ঞেস করেছে ততবার ওরা চুপ করে থেকেছে, আর যত ওরা চুপ করে থেকেছে ততই অর্কর মধ্যে সন্দেহের বীজ দানা বেঁধেছে। কটেজের সামনে আসতেই এক মাঝবয়সী লোক এগিয়ে এলো। অর্কর সঙ্গে থাকা মালপত্রগুলো নিতে নিতে বলল,
বহুত দেরি লাগা দি স্যার। শামশের
হাসি মুখে মাথা নাড়ল। শামশের,
কি ব্যাপার বলো তো শামশের, তোমাদের এদিকে কেউ খুব একটা আসতে চাইছিল না কেন?
কোনো কথা না বলে জিনিসপত্র নিয়ে কটেজের ভেতর ঢুকতে ঢুকতে শামশের বলল,
ও উপরওয়ালা কামরা আপকা হে স্যার, উধার সে ফরেস্ট ভিউ জবরদস্ত মিলেগা, আইয়ে স্যার ইধার সিঁড়ি হে সামাল গাইয়েগা।
তুমি বঙ্গালী সমাজ মে নেই আতা না?
সমাজ মে আতা হে স্যার, বস বল নেই পাতা, আপ বাংলা বলিয়ে মায় সমাজ যায়গা।
মিষ্টি হেসে উত্তর দিল শামশের। কটেজের চারপাশে একবার চোখ বুলিয়ে নেয় অর্ক। চারিদিকে সবুজ বনানির মাঝে ছোট্ট ছিমছাম কটেজ ধাঁচের বাংলোটা, ঢুকতেই সুন্দর বসবার জায়গা, পরিপাটি রুচি সম্মত সাজানো, তারপরেই মুখোমুখি চারটে ঘর। চারটে ঘরেই বাইরে থেকে তালা ঝুলছে। একটু অবাক হয়ে প্রশ্ন করল অর্ক,
সবকটা ঘর তালা বন্ধ, আমি ছাড়া অন্য কোনো বোর্ডার নেই?
ততক্ষণে ওপর তলার ঘরে পৌঁছে গেছে ওরা। জিনিসগুলো ঘরের একপাশে নামিয়ে রাখতে রাখতে শামশের হতাশ সুরে বলল,
ক্যা আপ বাতায় স্যার, ইতনা বদনাম হো গিয়া ইস জগাকে ক্যা বোলে, এক ভি বুকিং নেই মিলি, আব আপ আয়ে ইয়ে আপকা মেহরবানি।
দুহাত জড়ো করে কৃতজ্ঞতা জানালো শামশের। ততক্ষণে অর্ক চলে গেছে ওই ঘরের ব্যালকনিতে। সূর্য লাল আভা ছড়িয়ে অস্ত যাচ্ছে পশ্চিমে, কি অপরূপ শোভা, আর গাছগাছালির সবুজ গন্ধ। দুচোখ বুঝে অনুভব করছিল অর্ক, আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে তাড়া দিল শামশের,
আপ হাত মুখ ধোকে ফ্রেশ হয়ে যায় স্যার, মানে কফি লাগা দে দাও, আর ডিনার মে ক্যা লেঙ্গে বাতা দিজিয়ে, আবি থোড়া জলদি কিজিয়ে স্যার, রাত হোনে কয়ে।
শামশেরের তাড়াহুড়োতে একটু অবাক হয় অর্ক, সঙ্গে বিরক্ত,
আরে সবে তো এলাম, এত তাড়া কিসের তোমার বলো তো, এখন আপাতত কফি দাও, রাতের খাবারটা পরে বলছি।
কি যেন একটা বলতে গিয়েও চুপ করে গেল শামশের, সম্মতিসূচক মাথা হেলিয়ে নেমে গেল নিচে। অর্ক খানিক প্রাকৃতিক শোভা উপভোগ করল, তারপর হাত মুখ ধুয়ে নিজের ঘরে বসেই অপেক্ষা করতে লাগল শামশেরের জন্য। কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরেও যখন সে এলো না, পায়ে পায়ে নিচে নেমে এলো। সন্ধে হয়ে গেছে ততক্ষণে, দিনের আলো ফুরিয়ে গেছে, কিন্তু নিচে রিসেপশন কাম বসবার জায়গায় তখনও আলো জ্বালেনি কেউ। কাঠের সিঁড়ির শেষ ধাপে এসে অর্ক গলা তুলে ডাকল,
শামশের।
অন্ধকার ফুঁড়ে শামশের ওর সামনে এসে দাঁড়াল।
ও বিজলি নেই সব, ইসলিয়ে থোড়া দের হো গিয়া, মাফি চাতাও।
এক হাতে একটা ট্রে এর ওপর সাজানো কিছু পাকোড়া, এক পেয়ালা ধুমায়িত কফি আর একটা মোমবাতি। ট্রে থেকে মোমবাতিখানা তুলে নিয়ে কাঠের সিঁড়ি ভেঙে আগে উঠতে উঠতে অর্ক জিজ্ঞেস করল,
এখানে কি রোজি কারেন্ট যায়?
জি সব আকসারই এসা হতা হে, ও জেনারেটর হে ইতনি দিনো সে বন্ধ পড়ি হে তো খারাপ হো গিয়া।
গরম কফিতে একটা চুমুক দেয় অর্ক। বাইরে ঝিঝি পোকার এক নাগাড়ে কলদান চলছে, কিছু নাম না জানা নিশাচর ডেকে উঠছে মাঝে মাঝে। ঘরের এক কোণে বসে শামশের বলে চলেছে আঞ্চলিক নানা কথা। মোমবাতির আলো আঁধারি পরিবেশে বেশ লাগছে অর্কর। অনেকক্ষণ ধরে ওর মনে ঘোরাফেরা করা প্রশ্নগুলো করেই ফেলল।
আচ্ছা শামশের, এই বাংলো সংলগ্ন অঞ্চল ঘিরে যে রহস্যটা আছে সেই সম্বন্ধে কিছু জানো? তোমাদের এই বাংলোতে আসা দুজন তো ব্যাপারটা হয়ে গেল, কোথায় গেল ওরা, পুলিশ কি বলছে কিছু জানো?
সব ওসব বাতচিত না করে তো হই আচ্ছা, আপ ইধার আয়ে কুছ দিন রাহো, सही सलामत वापस लौट जाओ बस। और पुलिस क्या करेगा, उसका बस का बात नहीं है।
रहस्यर गंध पेल अर्क, भोरू कुछके जिज्ञेस करल,
पुलिस क्यों किछु बुझते बा धरते पारबे ना, एटा 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 कि कोनो भूतेर ब्यापार ना कि?
शमशेर के एबार एकटु विचलित देखाल, एदिक ओदिक ताकिये नीचू स्वरे बोलल,
सब उसका काम आछे बाबू।
मोमबातिर आलोय शमशेर के रहस्यमय लागछे।
किसका
नाम नहीं ले सकते?
अरे कार नाम नेवा जाबे ना,
उस शैतान का नाम तीन बार लेने से उजाग जाता है।
के जगे उठबे के से आमाके आमाके बोलो बोलो खुले बोलो सब।
एकटु समय निल शमशेर, एकटा दीर्घश्वास छेड़े निजेर भाषाय शुरू करलो एक कहानी जार बांगला तर्जमा हलो एई। बहु बछर आगे एई जंगलेर गभीरे एक पूजारी एक मंदिर स्थापन करे। কে সেই পূজারী, কোথা থেকে এলো, কোন দেবতারই বা মন্দির, তা সঠিক করে কেউ বলতে পারেনি। তবে সেই দেবতার মূর্তি ছিল ভয়ঙ্কর। ওই মন্দিরের পূজারীকে আশেপাশের গ্রামের মানুষ সবাই খুব মানত। কোনো বিপদ আপদ অসুখ বিসুখ সব কিছুতেই ওই পূজারীর টোটকা তাবিজ কবচ নাকি জাদুর মতো কাজ করত। লোকে বলতো সেই পূজারী নাকি জাদু টোনা জানে। যাই হোক, গ্রামের মুখ্য লোক ওনাকেই দেবতা জ্ঞানে বিশ্বাস করতে শুরু করে। কিছুদিন পর থেকে এক এক করে গ্রামের লোক উধাও হতে শুরু করে। সকাল হলেই ক্ষত বিক্ষত লাশ পাওয়া যেতে থাকে এই জঙ্গলে। শোনা যায় গভীর জঙ্গল থেকে কোনো বাঘ বেরিয়ে এসেছে, কোনোভাবে মানুষের রক্তের স্বাদ পেয়েছে, সে হয়েছে মানুষ খেকো। গ্রামের লোকেরা পালা করে রাত জাগল, ফাঁদ পাতল তাকে ধরতে, কিন্তু তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সেই বাঘ দিন দিন আরো ক্ষিপ্র ভয়ানক হয়ে উঠতে লাগল। একবার দিনে দুপুরে এক মহিলার উপর হামলা চালিয়ে টুঁটি টিপে জঙ্গলের সামনে দিয়ে টানতে টানতে নিয়ে ঢুকে গেল জঙ্গলে। গ্রামের লোকেরা বুঝে গেছিল একে ধরা ওদের কর্ম নয়, তাই সকলে গিয়ে পড়ল সেই পূজারীর কাছে। পূজারি কথা দিল আসছে পূর্ণিমার মধ্যেই সে কোনো একটা ব্যবস্থা করবে, তবে ততদিন অবধি যেন কেউ এই মন্দির চত্বরের আশেপাশে না আসে, সে নাকি কোনো এক মহাযজ্ঞে বসতে চলেছে। পূর্ণিমার পরের দিন গ্রামের লোকেরা মন্দির চত্বরের সামনে যেতেই দেখতে পেল মন্দিরের ভিতর ওই দেবতার সামনে দুলে দুলে উচ্চ স্বরে তখনও মন্ত্রপাঠ করে চলেছে সেই পূজারি। গ্রামের লোকেরা অপেক্ষা করে, পুজো শেষ করে উঠে আসে পূজারি, জানিয়েছিল সেই জঙ্গলি মানুষ খেকো এখন মৃত। তারপর অদ্ভুত দর্শন, একটা চৌকোন বস্তু অনেকটা বড় তাবিজের মতো কি একটা তুলে ধরে বলেছিল এর মধ্যে ওই শয়তানের আত্মা বন্দি করেছে, এটা বন্দি যন্ত্র। সবাই অবাক চোখে দেখেছিল ওই বস্তুটাকে। যন্ত্রটার ওপরের থাকা নীল পাথরে সূর্যের আলো পড়ে চকচক করছিল। বেশ কিছুদিন বাদে পূজারীর খোঁজে মন্দিরে গিয়ে গ্রামের লোকেরা ওই পূজারীকে আর দেখতে পায়নি, যেইভাবে এসেছিল সেইভাবেই হারিয়ে গেছিল সেই পূজারি। পূজারীর এই অন্তর্ধান আর ওই মন্দিরকে ঘিরে গায়ের মানুষের মনে ভয়ের সঞ্চার হয়েছিল, তাই ওই মন্দিরের সংলগ্ন অঞ্চল সবটাই পরিত্যক্ত হয় ধীরে ধীরে। কথা শেষ করে শামশের, ওকে খুব অন্য মনস্ক দেখাচ্ছে, নিজের মনে বিড়বিড় করে শামশের।
হামিল লাগতাই ও শয়তান পিছে যা গেয়া হিসাব।
বাহ, বাঘের গল্পটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু যতই গাঁজাখুরি হোক না কেন তোমার গল্প বলার ক্ষমতা আছে বলতে হবে।
হাসতে হাসতে বলল অর্ক, এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল শ্যামশের। অর্কর কথায় সম্বিত ফিরে পায়, অর্ককে হাসতে দেখে একটু বিরক্তও হয়।
जो है सो है साहब, सच को कोई टाल नहीं सकता। आप लोग शहर के लोग इसीलिए यकीन नहीं करते। आप कुछ दिन रहो, मालूम पड़ जाएगा। रात हो गया, मैं खाना लगा देता है।
ताई दाओ
तुम्हारी आषाढ़ी गल्प शुने बड़ो घूमे
खे एक लम्बा घूम दी बड़ो।
বিরাট হাই তুলে বিছানায় গা এলিয়ে দিল অর্ক। আরো একবার ক্যামেরায় চোখ দেয় অর্ক। ওই তো দূরের গাছটাতে বসে আছে হর্নবিলটা, জুম করে কয়েকটা শট নিল, না ঠিক মতো হলো না। আর একটু যদি কাছ থেকে নেওয়া যেত, খুব রেয়ার বার্ড, সহজে দেখা মেলে না। দেখা যখন পেয়েছে খুব সন্তর্পণে এগোলো অর্ক, আর তখনই পাখিটা উড়ে গেল জঙ্গলের আরও গহীনে। পাখির দিকে চোখ রেখেই শুকনো পাতার ওপর পা ফেলে মোচড় মোচড় শব্দ তুলে জঙ্গলের আরও ভিতরে ঢুকে গেল অর্ক। কিন্তু কোথায় গেল ওই পাখিটা? পেছনে ঘাড় ফেরাল, অনেকটা ভিতরে চলে এসেছে। কোন দিক থেকে এসেছে সেটা ঠাহর করতে পারছে না। এইখানে জঙ্গলের ঘনত্ব এতটাই যে দিনের বেলাতেও বেশ অন্ধকার হয়ে আছে চারপাশ। বন্য গন্ধ আর অদ্ভুত রকমের স্যাঁত স্যাঁতে ঠান্ডা যেন। তাছাড়া এতক্ষণ একটা সরু পায়ে চলা পথ ছিল, সেটা এইখানে দেখা যাচ্ছে না। গাটা একটু ছমছম করে উঠল অর্কর, ও নিজেও অবাক হল। এর আগে কখনো এইরকম ভয় লাগেনি ওর। তাহলে কালকে শামশেরের ওই গল্পগুলোর প্রভাব, নাকি রাতের ওই ঘটনাটা? কাল গভীর রাতে ঘুমের মধ্যেই ওর মনে হচ্ছিল কেউ যেন মুখের খুব কাছে ঝুঁকে পড়ে তাকিয়ে আছে ওর দিকে। বিছানার উপর ধরপড় করে উঠে বসেছিল, মোমবাতিটা নিভে ঘরটা সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছিল। ঠিক ঠাহর করতে পারেনি কিছু, কিন্তু কেউ যেন ছিল এক্ষুনি। একটা ভেপসে যাওয়া দুর্গন্ধে ভরে ছিল ঘরখানা। মোবাইলের টর্চ জ্বালিয়ে খুঁজে দেখেছিল, চারপাশে কাউকে দেখতে পায়নি। অত রাতে শামশেরকে আর বিরক্ত করতে চায়নি, তাই মনের ভুল ভেবেই আবার শুয়ে পড়েছিল। মনকে সাহস জোগালো অর্ক, মনে মনে বলল,
ভুলভাল চিন্তা করার ফল ওটা। জানালা খোলা ছিল, কোনো বন্য প্রাণীর গায়ের গন্ধ হবে। আর শামশেরের ওইসব গল্প অশিক্ষিত মানুষদের ওই কুসংস্কার ছাড়া আর কিছু নয়। এর আগেও অতিপ্রাকৃত ঘটনার সন্ধানে কত জায়গায় ঘুরেছে, কিন্তু কোনো কিছুরই সাক্ষী হতে পারেনি আজ অবধি। এটাও হয়তো সেরকমই হবে।
নিজের মনকে অন্যমনস্ক করতে আশেপাশের কিছু ছবি ক্যামেরাবন্দি করতে লাগল। কয়েকটা ছবি তুলে ছবিগুলো ঠিক এসেছে কিনা দেখতে গিয়ে ক্যামেরায় চোখ আটকে যায় অর্কর। তারপর ক্যামেরার সেই ছবিটার দিকে একবার চোখ বুলিয়ে ভুরু কুঁচকে আরো গভীর জঙ্গলের উদ্দেশ্যে পা বাড়ায়। হ্যাঁ, তাই তো, বিশাল শাল শিরিষের জঙ্গলের ভেতর চাপা পড়ে আছে একটা ভাঙা চোড়া মন্দিরের ধ্বংসাবশেষ, যার ফাটল বেয়ে বেরিয়ে এসেছে অসংখ্য গাছের সারি। ক্যামেরায় ধরা পড়েছে এর ছবি। পায়ে পায়ে মন্দিরটার কাছে এগিয়ে গেল অর্ক, মনে মনে ভাবল,
এইটা তবে সেই মন্দির। শামশেরের কথা তবে কিছুটা হলেও বিশ্বাসযোগ্য। চুনসুরকির গাঁথনির মধ্যে একটা কবর মতো অবশিষ্ট আছে শুধু। ভেতরে সেই মূর্তিটা আছে কি, আর ওই মানুষকে কটা? যদি থাকে তাহলে এখানে থাকার কথা।
ধীরে ধীরে ওই গহ্বরের ভেতর উঁকি দিল অর্ক।
কি অন্ধকার, ঠান্ডাটাও যেন জমাট বেঁধে আছে। অন্যদিকে তো এত ঠান্ডা লাগছিল না।
সর সর শব্দে একটা বিষধর মন্দিরের গহ্বর থেকে বেরিয়ে এসে পায়ের ওপর দিয়ে পাশের ঝোপে মিলিয়ে গেল। নিঃশ্বাস বন্ধ করে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল অর্ক। অন্য একটাও মাথা বাড়িয়েছে আবার, পালাতে গেল অর্ক, কিন্তু কোনো জঙ্গলি আগাছায় পা বেঁধে জঙ্গলের পাশে ঢালু জমিতে পড়ল মুখ থুবড়ে। ঢাল বেয়ে নেমে গেল অনেকটা, তীব্র আঘাতে জর্জরিত হয়ে চিৎকার করে ওঠে। খাদের মতো কোনো এক জায়গায় গড়িয়ে এসেছে ও, তবে খাদটা অগভীর, তাই প্রাণটা বেঁচে গেল এই যাত্রায়। অনেক কষ্টে দাঁড়ানোর চেষ্টা করল অর্ক, বাম পাটা কোথায় যেন আটকে আছে। এইদিকে আলো এত কম যে কিছুই ঠাউর হচ্ছে না। হাত দিয়ে অনুমান করল অর্ক, বন্য লতাগুল্মে আটকে আছে ওর পাটা। দুহাতে লতাগুল্মগুলোকে একধারে ধরে হেঁচকার টান মারল। একবার দুবার বেশ কয়েকবারের চেষ্টায় সফল হল। বাঁ পাটা ছাড়িয়ে উঠে দাঁড়াতে যাবে এমন সময় চোখে পড়ল ওই লতাগুল্মের শিকড়ের সঙ্গে অন্য একটা কিছু উঠে এসেছে মাটির বুক ফুঁড়ে, একটা হলদেটে হাড়ের টুকরো, তার সাথে চকচকে কোনো এক বস্তু। ঝুঁকে পড়ে চকচকে জিনিসটা তুলে নিল অর্ক।
এটা কি হতে পারে?
কিছু একটা ভাবতে যাবে ঠিক সেই সময় শামশেরের উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনতে পেল। একটা জংলা গাছের শিকড় বেয়ে ততক্ষণে কোনো রকমে উঠে এসেছে অর্ক। হাঁটু বুক ঠোঁট কেটে রক্ত ঝরছে। ওই অবস্থায় কিছু দূর এগিয়ে যেতেই দেখা হয়ে গেল শামশেরের সঙ্গে। ওর এই অবস্থা দেখে চমকে উঠে শামশের বিস্ময়ের সুরে বলল,
আরে সব সব আপকো ইতনা সারা শোট কেসে লাগা, আপ জঙ্গল কি ইতনি অন্দর কাইসে ঘুষে, সব মানা কিয়া তা স্যার আপকো, ইদন মাত আনা, মানা কিয়া তা আপনি নেই শোনা স্যার।
কথা বলতে বলতেই কয়েকটা গাছের পাতা ছিঁড়ে দুহাতে চেটুতে পিষে অর্কর ক্ষতর উপরে প্রলেপ লাগিয়ে দিল শামশের। তারপর অর্কর ক্ষত থেকে হাত সরিয়ে নিজের মুখের কাছে এনে কি যেন একটা করল। অর্ক একটু ধাতস্থ হতেই ওরা ফিরে চলল কটেজের দিকে। বিছানার উপর উঠে বসল অর্ক। ঘরটা অন্ধকার, কতটা রাত হয়েছে বোঝার জন্য মোবাইলটা হাত বাড়িয়ে খুঁজতে লাগলো। হাতে নিয়ে দেখল মোবাইলটা বন্ধ হয়ে পড়ে আছে, চার্জ শেষ। দুপুরে জঙ্গল থেকে ফিরে আসবার পর যন্ত্রণায় ও শরীরের একেবারে নাজেহাল অবস্থা ছিল। কোনো রকমে কিছু মুখে দিয়ে চলে এসেছিল ঘরে, ফোনের কথা মনেই ছিল না। একটা ওষুধ খেতে ব্যথার উপশম ঘটতেই ক্লান্ত অবসন্ন শরীরে ঘুম নেমে এসেছিল। আর এখন চোখ খুলতেই দেখে কালকের মতোই আজও বিদ্যুৎবিহীন অবস্থা। খাটের উপরে বসেই একটু গলা তুলে ডাকল অর্ক,
শামশের ভাই একটা আলোর ব্যবস্থা করে দিয়ে যাও।
কিছুক্ষণ অপেক্ষা করল অর্ক, না কোনো সাড়া শব্দ নেই। অগত্যা নিজেই বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। এখন আর শরীরে অতটা ব্যথা নেই, শুধু বাম হাতের কাঁধের কাছটা একটু ব্যথা করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম কাঁধটা একবার নাড়ানোর চেষ্টা করল, বেশ ব্যথা আছে। কাল তো ফেরা, পিঠের ব্যাগটাও বেশ ভারী, ফিরতে পারবে কি? এইসব ভাবতে ভাবতেই অন্ধকারেই আন্দাজ করে ঘর থেকে বেরোনোর চেষ্টা করল অর্ক। আজ হয়তো পূর্ণিমা, চাঁদের আলো এসে পড়েছে ঘরে। অন্ধকারে চোখ দুটো শুয়ে গেছে ততক্ষণে। ঘর থেকে বেরোতে যাবে ঠিক সেই মুহূর্তে জঙ্গল থেকে এক আর্তনাদ ভেসে এলো। এক অদ্ভুত ভয়ের শিহরণ খেলে যায় ওর শরীর পেয়ে। দোতলার লম্বা করিডোরটা পেরিয়ে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো অর্ক। নিশ্ছিদ্র অন্ধকার চারদিকে
শমশের, শমশের
বার কয়েক ডাকার পরেও সাড়া মিলল না। ওদিকে জঙ্গলে সেই আর্তনাদটা আস্তে আস্তে কাছে আসছে। ভয় আর কৌতূহল এই দুইয়ের প্রভাব ছড়িয়ে পড়ছে অর্কর মগজের প্রত্যেকটা নিউরনে। ধীরে ধীরে অর্ক পা বাড়াল কটেজের বাইরে। ঠিক তখনই পেছন থেকে শুনতে পেল
মজ্জাই এসব।
চমকে পেছন ঘুরে তাকালো অর্ক। শমশের সেই আগের রাতের মতোই মোমবাতি হাতে ওর সামনে দাঁড়িয়ে।
ওটা কিসের শব্দ? কে চিৎকার করছে এমন করে?
বিস্মিত কণ্ঠে প্রশ্ন করে অর্ক।
সাহেব, আপ উপর যাকে রেস্ট কিজিয়ে, আপনার তবিয়ত ঠিক নেই।
কি হচ্ছে এসব আমাকে খুলে বলো শমশের। কি কি এত রহস্য? আমি কিন্তু ভালো করে জানি তুমি সবটা জানো। তুমি আমাকে বলো, এক্ষুনি বলো, আমি সবটা জানতে চাই।
শমশেরে দুহাত ধরে ঝাঁকিয়ে প্রশ্ন করে সে। মাথা নিচু করে চুপ করে থাকে শমশের। তারপর ভাঙা ভাঙা কণ্ঠস্বরে অদ্ভুত সুরে বলে,
সব সব ই সব কুছ মায়া হে, ও জঙ্গল আপকো পুকার রহি হে, মা শুনো মত শুনো, ই সব কো শুনাই নাই দেতা, পর ইস পুকার শুনকে জো কোই ভি জাতা হে বাপস কভি নাই আতা। খানা খাকে সো যাও সাহেব, কাল সুবহ জলদি নিকল জানা, মে ভি এ কাম ছোড় দুঙ্গা, মুঝে অর নেই রেহনা ইয়া, অর নেই রেহনা।
শমশেরের কণ্ঠে আদেশের সুর ছিল। অর্ক সেটা উপেক্ষা করতে পারল না। ততক্ষণে বাইরের ওই শব্দটাও থেমে গেছে। অর্ক সিঁড়িতে উঠতে যাবে ঠিক সেই সময় শমশের আবারও বলে উঠল,
আজ পূর্ণ চন্দ্রমা কি রাত হ্যাঁ, খিড়কি কে বাহার মত ঝাঁকনা স্যার।
আর প্রশ্ন করল না অর্ক, কারণ ও জানে আর সব কিছুর মতো এটারও কোনো উত্তর পাবে না। বিশেষ কিছুই মুখে দিতে পারল না রাতে। সেই সকালের ছেঁড়া পোশাক এখনো ছাড়া হয়নি ওর, ইচ্ছেও করছে না। ওর মাথায় অজস্র প্রশ্ন ঘুরপাক করে চলেছে, কোনো সমাধান পাচ্ছে না। খুব অদ্ভুত লাগছে, কিছু একটাতে ভীষণ খটকা লাগছে, কিন্তু সেটা কি কিছুতেই বুঝে উঠতে পারছে না। কাঁধে ব্যথাটা আবারও জানান দিচ্ছে। মোমবাতিটা নিভে গেছে কিছুক্ষণ আগে। অন্ধকারে উঠে গিয়ে ওষুধ আনতে ইচ্ছা করল না অর্কুর। ভীষণ ঘুম পাচ্ছে, চোখ জুড়ে আসছে, মাথাটা কাজ করছে না একেবারে। বাইরে থেকে চাঁদের নীলচে আলো চুঁয়ে পড়ছে সারা ঘর জুড়ে, এক ঝিম ধরা নিস্তব্ধতা। চোখ জুড়ে আসছে, জল পড়ার শব্দ হচ্ছে কোথাও থেকে। হঠাৎ সমস্ত নিস্তব্ধতা ছিন্ন করে আবারও সেই আর্তনাদ, এবার আরো স্পষ্ট, কেউ ঘুমিয়ে কাঁদছে। প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করলে ঠিক যেমন শুনতে লাগে সেই রকম শব্দটা আসছে ঠিক কটেজের সামনে থেকে, যেন একদম এই ঘরের লাগোয়া বারান্দার নিচ থেকে। এক ঝটকায় দরজা খুলে বারান্দা এলো অর্ক। জ্যোৎস্নার আলো গায়ে মেখে জঙ্গলের রং এখন রূপালি, আর সেই রূপালি আলোর জঙ্গলের ভেতর সরে সরে যাচ্ছে এক সাদা শরীরের এলোকেশী নারী মূর্তি। স্পষ্ট দেখল অর্ক, নারী মূর্তি একটু থামল, ঘাড় এলিয়ে দেখল পেছনের দিকে। খুব স্পষ্ট নয়, কিন্তু তাও বুঝতে পারল অর্ক। হয়তো আবার চলতে শুরু করেছে, প্রবেশ করল অরণ্যের গভীরে। এক মুহূর্ত সময় নষ্ট না করে দুর্দার করে নামল নিচে, ছুটে বেরিয়ে গেল কটেজের বাইরে। এইবার ওকে আর কেউ থামাল না, চলতে গিয়েও দাঁড়িয়ে গেল অর্ক। কয়েক মুহূর্তের জন্য মনে হলো ফিরে যাওয়া উচিত, কিন্তু সামনে আবারও দেখল সেই রহস্যময়কে। নিজের অজান্তেই অর্কর পা দুটি অনুসরণ করতে শুরু করল সেই রহস্যময় যাত্রাপথকে। মোহগ্রস্তের মতো এগিয়ে চলল, সে কোথায় চলেছে নিজেও তা জানে না। যেন ওই মোহময়ী একমাত্র ওর জীবনের ধ্রুব, বাকি সব মিথ্যা, সব ভ্রান্ত। সে পথ চলছে, কতক্ষণ চলেছে, কোথায় চলেছে সে খেয়াল তার নেই। যেন শতাব্দীর পর শতাব্দী ধরে হেঁটেই চলেছে শুধু। আলোর আভাস পেতেই ওরকম মোহগ্রস্ততা কাটিয়ে সম্বিত ফিরে পায়। দুহাত দিয়ে নিজের চোখ কোচলে আরেকবার ভালো করে তাকায় চারপাশে। কোথায় সেই ছায়া মূর্তি? এ তো সকালের দেখা সেই পোড়ো মন্দিরটার কাছে এসে পৌঁছেছে। ওই ভগ্নপ্রায় মন্দিরের সেই গহ্বরে জ্বলছে ধুনির আগুন। সেই আগুনের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে মন্দিরের অধিষ্ঠ ভঙ্গুর মূর্তিটি, ভয়ঙ্কর তার রূপ। ওটা যে কোনো আরাধ্য দেবতার মূর্তি নয় তা বেশ বুঝতে পারল অর্ক। ওর মস্তিষ্ক জানান দিচ্ছে সমূহ বিপদ, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো অবশ হয়ে আছে, কি করবে বুঝে উঠতে পারছে না। ঠিক সেই মুহূর্তে কেউ ওর সামনে এসে দাঁড়াল।
শামশের, শামশের, খুব ভালো হয়েছে তুমি এসেছ। আমি কিভাবে এখানে এলাম কিছু বুঝতে পারছি না। ওই শব্দ আর তার সাথে আবছায়া মূর্তি, এই এই মন্দিরে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। আমি কিছু বুঝতেও চাই না। তুমি আমাকে আমাকে ঘরে ঘরে নিয়ে চলো প্লিজ।
কিস মূর্তি কো দেখা আপনার সাহেব, ডরাবনা কুস হ্যাঁ, সফেদ শাড়ি পহন কে সাল রইতি হ্যাঁ।
সেই মূর্তির হাঁটার ধরনকে অবিকল নকল করে দেখালো শামশের। অবাক হয়ে তাকিয়ে রইল অর্ক।
গোমতি
জি ভাইয়া,
অন্ধকার ফুঁড়ে বেরিয়ে সেই শ্বেত বসনা সামনে এসে দাঁড়াল। সাদা শাড়ি বেষ্টিত ঘোমটা টানা সেই নারী মূর্তির মুখাবয়ব অস্পষ্ট, শুধু ঠোঁটের কোণায় ঝুলে থাকা পৈশাচিক হাসিটি দৃশ্যমান। তার হাতে ধরা মাটির হাঁড়ির মতো কিছু মুখের কাছে এনে শব্দ করল, সে শোনাতে লাগলো সেই আর্তনাদের মতো। হতবাক হয়ে যায় অর্ক, ওর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে।
ধীরজ রাখো, অভি পতা চল জায়গা।
অন্ধকারে উঁচু পাথরটার ওপর যেন কি একটা করতে করতে উত্তর দিল শামশের।
এক্ষুনি পুলিশকে ফোন করবো, ফোন করে সব জানাচ্ছি। আমি আমি বেশ বুঝতে পারছি সমস্ত দুর্ঘটনার পেছনে তোমারই হাত আছে।
কাঁপা কাঁপা হাতে নিজের পকেট হাতড়াল অর্ক। অদ্ভুত শব্দ করে হেসে উঠল শামশের। দূরে দাঁড়ানো নারী মূর্তিটি হাসতে হাসতে লুটিয়ে পড়ল যেন। অবগুণ্ঠন সরে প্রকাশিত হয়ে পড়ল তার মুখমণ্ডল। ঝলসিত বিভৎস মুখমণ্ডল দেখে আঁতকে ওঠে অর্ক। একটা শব্দ নিজের অজান্তেই বেরিয়ে আসে ওর গলা দিয়ে, এক পা করে পিছু হটতে থাকে।
মানা করনে ওয়ালা হার চিজ পে জাদা ইন্টারেস্ট হোতা না তুজে, দেখ মত কা পুকার শুনকে কিধার আ গিয়া, ও দো আদমি ভি তেরে তারা আয়া থা, গোমতি ইসকো বাঁধ কে রখ নেই তো সিরিয়া উড় জায়গা।
নির্দেশ দিতে দিতে অর্কর দিকে এগিয়ে এলো শামশের। ওর চোখে মুখে এক পৈশাচিক আনন্দ লক্ষ্য করল অর্ক। শামশেরের হাতের দিকে চোখ পড়তেই চমকে উঠল, একটা মস্ত বড় ধারালো কিছু, অনেকটা চপারের মতো, চাঁদের আলোয় চকচক করছে। সেই অস্ত্রটার ধার বরাবর নিজের আঙুল চালিয়ে পরখ করে নিল শামশের। তার মানে এটাই এতক্ষণ পাথরে ঘষে ধার দিচ্ছিল। এই ধারালো বস্তুটা যে কোনো সময় মৃত্যুরূপে নেমে আসবে ওর শরীরে। মোটা দড়ির বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য আরেকবার ব্যর্থ প্রচেষ্টা চালালো অর্ক। অদূরে বসে সেই পৈশাচিক নারী মূর্তি এক দৃষ্টে তাকিয়ে আছে ওর দিকে, ঠিক যেমন করে শকুন বসে তাকিয়ে থাকে মুমূর্ষ প্রাণীর দিকে। তার ঠোঁটের পাশ দিয়ে লালা ঝরে পড়ছে। অর্ক লক্ষ্য করল শামশের আর এই নারী মূর্তি দুজনেরই ঠোঁটের কোণের দাঁতগুলো লম্বা ধারালো ধরনের। এখন ওর মনে হল যতবার শামশেরের সঙ্গে কথা বলেছে ততবার ওর মনে হয়েছিল কিছু একটা বেমানান আছে। আজ এই মুহূর্তেও বুঝল ওই অস্বাভাবিক দাঁত দুটো, যা সাধারণ মানুষের হতেই পারে না।
ভাইয়া মুঝে ইসকা সিনা চাইয়ে,
শরীর ঝিমঝিম করে উঠল অর্কর। এইভাবেই ওকে শেষ হতে হবে, চিৎকার করে উঠল অর্ক।
আমাকে কেন মারছো, কি ক্ষতি করেছি আমি?
শিখ 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 জিতনা শিখেগা কাটনে মে উতনা হি মজা আয়েগা।
নিরুপায় অর্ক কান্নায় ভেঙে পড়ে, আকুতি করে ওদের কাছে।
টাকা পয়সা যা আছে সব নিয়ে নাও, আমাকে আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না।
ধারালো অস্ত্রটার উপর বার কয়েক ফুঁ দিয়ে হাতের চেটো দিয়ে ঘষতে ঘষতে শামশের বলল,
নেই সাহেব এসে নেই বলতে, আরে তুই শয়তান কা সারা হই রে, তুই এসে কেসে সর দু।
নারকীয় নারী মূর্তিটির আর তর সইছে না, অর্কর কাছে এসে ওর শরীরে নাক ডুবিয়ে শরীরের আঘ্রাণ নিতে থাকে। নারী মূর্তির শরীরের পচা ঘায়ের দুর্গন্ধে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে অর্ক। ঠিক এই পচা গন্ধটাই কাল মাঝরাতেও পেয়েছিল, তার মানে এই কাল অর্কর ঘরে এসেছিল। ভয়ে কুঁকড়ে যায় অর্ক, আর সহ্য করতে পারছে না।
অভি থোড়া টাইম বসা হুয়া হে, চল তেরা আখরি খোয়াইশ পুরা কর দেতা হুঁ, তু জাননা চাহতা হে না ইয়ে সব কুছ ক্যা হো রাহা হে।
আমি কিছু জানি না, আমি এখান থেকে যেতে চাই, আমি এখান থেকে যেতে চাই।
যো কাহানি তুজে উস দিন শুনায়া থা ও পুরা কাহানি নেই, উসমে কুছ বাকি হে, बाकी आज तुझे सुनाऊंगा।
एरपर शमशेर जा बोललो ता अनेकटा एरकम। এই জঙ্গলে আসা সেই পূজারি আসলে ছিলেন শয়তানের উপাসক। এক গ্রাম থেকে অন্য গ্রাম ঘুরে বেড়াতেন নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য। যেই গ্রামে যেতেন সেই গ্রামের বাসিন্দাদের আগে ছোটোখাটো টোটকা তন্ত্রমন্ত্র দিয়ে তাদের মুশকিল আসান করে সেই সরল মনস্ক মানুষদের বিশ্বাস অর্জন করতেন। তারপর শুরু হতো তার আসল খেলা। সে যেই গ্রামেই যেত সেই গ্রামেই এক ভয়ানক নরখাদকের আবির্ভাব ঘটত। গ্রামবাসীরা মুক্তির জন্য তার কাছে এসে পড়ত আর সে সেই সুযোগ কাজে লাগাত। সেই নরখাদককে ধরে দেওয়ার বদলে গ্রামের মানুষদের কাছ থেকে টাকা জমি গয়না সমস্ত কিছু আদায় করত। তারপর সেই গ্রাম ছেড়ে অন্য গ্রামে। সেই নরখাদক বাঘ প্রকৃতপক্ষে ছিল বাঘের আত্মা। বহুকাল পূর্বেই শয়তানি তন্ত্রমন্ত্রের দ্বারা এক ভয়ঙ্কর বাঘের শরীরকে শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করে সে। তার আত্মাকে বন্দি করেছিল ওই অদ্ভুত দর্শন নীল পাথরযুক্ত বন্দি যন্ত্রে। সেই শয়তান আত্মার নাম দিয়েছিল আদমখোর। শয়তানকে আহুতি দেওয়ার জন্য প্রয়োজন নরমাংস, আর নরখাদকের প্রয়োজন হতো টাটকা রক্তের। তাই যখন শয়তানকে ভোগ দেওয়ার প্রয়োজন পড়ত তখনই তাকে জাগানো হতো। জেগে উঠলেই তার চাই টাটকা তাজা রক্ত। তাজা রক্তে মুখ ডুবিয়ে তবে সে প্রভুর নির্দেশ পালন করত। গ্রাম থেকে ধরে নিয়ে আসত মানুষদের, তাকে জাগানোর জন্য প্রয়োজন পূর্ণিমার রাত। ভরা পূর্ণিমার রাতে সেই যন্ত্র হাতে নিয়ে তিনবার নাম ধরে ডাকলেই হাজির হতো সে। ধরে আনা মনুষ্য শরীরকে কুটি কুটি করে কেটে ভোগ চড়ানো হতো এই শয়তানের দেবতাকে। তারপর সেই প্রসাদ মহা আনন্দে গ্রহণ করত সেই পূজারি আর তার দুই ছেলে মেয়ে। কিন্তু এই গ্রামে কিছু লোকেদের মনে সন্দেহ হয়েছিল। ওরা লুকিয়ে দেখতে পেয়েছিল সেই পূজারীর কার্যকলাপ। এক অমাবস্যার নিকশ কালো রাতে গ্রামের লোকেরা চুপি চুপি এসে আক্রমণ করে পূজারীকে। অযাচিত আক্রমণের ফলে বার কয়েক আঘাতেই নুয়ে পড়ে পূজারীর শরীর। নিষ্প্রাণ শরীরটাকে টানতে টানতে নিয়ে গিয়ে ফেলে মন্দিরের পাশের ওই খাদটায়, তারপর মাটি চাপা দিয়ে দেয়। মন্দিরটা জ্বালিয়ে দিয়েছিল ওরা। ছেলেটা লুকিয়ে পড়েছিল কোথাও, কিন্তু মেয়েটা পারেনি। জ্বলতে জ্বলতে বেরিয়ে এসেছিল মন্দিরের ভেতর থেকে। ঠিক তখনই বৃষ্টি এসেছিল ঝেঁপে। বৃষ্টির ফোঁটার আগুন নিভল, কিন্তু অনেকটা পুড়ে গেল মেয়েটা। গ্রামের লোকেরা ফিরে গেছিল ততক্ষণে। গাছের আড়াল থেকে বেরিয়ে এলো ছেলেটা, হাত ধরে টান মারল বোনের। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একে অপরের হাত ধরে সেই স্থান ছেড়ে অন্ধকারে ছুটে পালালো দুই ভাই বোন। গল্প শেষ করে একটু চুপ করে থাকে শামশের। প্রতিটা মুহূর্ত অসহনীয় লাগছিল অর্কর।
সুহা, বিল্লি, পানসি, কুত্তা, সবকা মাস খায়া, মজা নেই আয়া সাপ, মজা নেই আয়া। অব ইনসান কা মাস খা কে এসা আদত লগ গয়া থা কি ক্যা বতায়ে। হম লোগ খুন করনা ভি শুরু কর দিয়া। রাত কো ভিখারি ভিখারি কো উঠা লেতে থে। साल बाद सुनने में आया कि इधर कोई कॉटेज वॉटेज बन रहा है, पर काम के लिए कोई इधर रहने नहीं चाहता। हम लोग इधर आए तो काम मिल गया। पहले गांव के दो लोग का खून किया, ठीक जैसे वो आदमखोर कहता था। सबको लगा वो शैतान फिर से जाग गया है, हमारा काम भी आसान हो गया। अरे पुलिस लोग भी तो उस आदमखोर से डरता है। गोमती उसे खोल के इधर ले आ, थोड़ा आराम से लाना, बहुत स्वादिष्ट है।
ঠোঁটের দুপাশের দাঁতগুলো ঝকঝক করে ওঠে শামশেরের।
জি ভাইয়া।
লোলুপ দৃষ্টিতে আরো একবার অর্কর দিকে তাকিয়ে শরীরের বাঁধন খুলতে থাকে নারী মূর্তি। অন্যদিকে শামশের ধারালো অস্ত্রটা দুহাতে ধরে একবার ওপরে তুলে নিচে নামিয়ে পরখ করে নিচ্ছিল। অর্ক বুঝল এটাই সুযোগ, পালাতে হবে। শরীরের বাঁধন খুলে দিতেই কিছু একটা জঙ্গলের ঝোপে পড়ে গেছে এই ভাব করে নিচু হয়ে খুঁজতে শুরু করে। ওকে ওইভাবে দেখে নারী মূর্তিটিও মাটিতে বসে পড়ে উবু হয়ে। সুযোগ বুঝে অর্ক এক পা করে পালাতে শুরু করে। শেষ মুহূর্তে তাকে দেখতে পেয়ে যায় শামশের, চিৎকার করে, সচকিত হয়ে গোমতি উঠে পড়ে ছুট লাগায়। শামশের গিয়ে ঝাঁপিয়ে পড়ে অর্কর ছুটন্ত পা ধরে টান মারে, মুখ থুবড়ে পড়ে অর্ক, যন্ত্রণায় কোকিয়ে ওঠে। শামশের আর গোমতি অর্ককে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে যেতে থাকে ভগ্ন মন্দিরের সামনে। ঠিক তখনই অর্কর পকেট থেকে বেরিয়ে টুক করে সামনে পড়ে জিনিসটা। অন্ধকারে চাঁদের আলো পড়ে নীল রঙের পাথরটা জলজল করছে। শামশেরের চোখে পড়তেই অর্ককে ছেড়ে ওই পাথরটা দিকে বিস্ফারিত চোখে এগিয়ে যেতে থাকে। শামশের ওই তাবিজটাকে স্পর্শ করবার আগেই মাটি থেকে কুড়িয়ে নিল ওটা। তাবিজের নীল পাথরটা চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে জ্বলছে। সকালে ওটা ওরকম ছিল না। এবার তাবিজটা হাতে নিতে নিজের শরীরের মধ্যে অসম্ভব শক্তি অনুভব করল। উঠে দাঁড়াল। চৌকোনা বস্তুটার গায়ে অসংখ্য নকশা খোদাই করা, তার উপর বসানো নীল রঙের পাথরটা ধরে ঘুরিয়ে দিল। আশ্চর্য, অর্ক নিজে কিছু করছে না, কোনো এক শক্তি মন্ত্র বলে ওকে দিয়ে করিয়ে নিচ্ছে সবটা। তাবিজ থেকে কিছুটা উঠে রইল পাথরটা, একটা নীলচে আভা ছড়িয়ে পড়ছে তার থেকে। শরীরের সমস্ত শক্তি নিজের কণ্ঠে এনে একদম অপরিচিত স্বরে চিৎকার করে উঠল অর্ক,
আদমখোর, আদমখোর, আদমখোর।
এতক্ষণে ভয় পেয়েছে শামশের, ভীত চোখে তাকাচ্ছে চারিদিক। নারী মূর্তিটি মাটিতে পড়ে থাকা সেই ধারালো অস্ত্রটা তুলে নিয়ে তাকাচ্ছে এদিক ওদিক, পায়ে পায়ে পেছোচ্ছে। ঠিক সেই মুহূর্তে তাবিজের উজ্জ্বল পাথরটা থেকে ঠিকরে বেরিয়ে আসা রশ্মি থেকে তৈরি হলো জ্বলন্ত আগ্নেয় বলয়। সঙ্গে সঙ্গে শোনা গেল এক প্রবল গর্জন। আগ্নেয় বলয় থেকে ছিটকে বেরিয়ে এসে কয়েক মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ল ওই দুজনের ওপর। একটা শব্দ হলো মাত্র। দূরে দাঁড়িয়ে অর্ক দেখেছে সবটা। ওর মস্তিষ্ক বলছে এই মুহূর্তে এইখান থেকে চলে যেতে, কিন্তু যেতে গিয়েও পারছে কই? মন্ত্রমুগ্ধের মতো দেখছে এক দানবীয় চেহারার বাঘ কিভাবে থাবা বসাচ্ছে দুই মানব শরীরের উপর। সরু রক্তের ধারা বয়ে এসে থেমেছে ওর পায়ের কাছে। বহু বছর পর জেগেছে প্রাণীটা, মানব রক্তের আস্বাদ নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিছু সময় পর ওই মৃতদেহ থেকে মুখ ফিরিয়ে তাকালো অর্কর দিকে। কি জ্বলন্ত সেই দৃষ্টি! সম্মোহিত অর্ক তাকিয়ে রইল ওর দিকে। নরখাদকটা ধীরে ধীরে এগিয়ে আসছে ওর দিকে। অর্কর সামনে এসে দাঁড়ালো মাথা নিচু করে, ঠিক যেমন প্রভুর সামনে দাঁড়ায় তার পোষ্য। অপেক্ষা করতে থাকে কিছুর, হয়তো কোনো নির্দেশের। কিংকর্তব্য বিমূঢ় অর্ক ভয়ে কাঠ। কয়েক মুহূর্ত অপেক্ষার পর সেই নরখাদকের বিশাল দেহটা সরু সাদাটে আলো হয়ে মিলিয়ে গেল সেই তাবিজের মধ্যে। নীল পাথরটা থেকে নির্গত আলো নিভে গেল। পাথরটা আবার এসে বসেছে তার নিজ স্থানে। একটু অপেক্ষা করল অর্ক। যন্ত্রটা এড়িয়ে চলে যেতে চাইল কিন্তু পারল না। একটা অসম্ভব সম্মোহনী শক্তি আছে ওটার। এদিক ওদিক তাকিয়ে মাটিতে পড়ে থাকা তাবিজটা কুড়িয়ে নিয়ে উল্টে পাল্টে দেখে পরম যত্নে ভরে ফেলল পকেটে। তারপর ছিন্ন ভিন্ন মৃতদেহগুলোর পাশ কাটিয়ে এগিয়ে চলল সামনে। এখন অনেক কাজ ওর। থানায় গিয়ে লিখিত অভিযোগ করতে হবে, রাতে শিকার করতে বেরিয়ে কিভাবে একটা বাঘের পাল্লায় পড়ে দুটো মানুষকে অকালে প্রাণ দিতে হলো, সেই ঘটনাটাই মনে মনে সাজিয়ে নিচ্ছিল। হ্যাঁ, শিকার করা নিষিদ্ধ, তাতে হয়তো কিছু শাস্তি হবে, কিন্তু যে আলাদিনের আশ্চর্য প্রদীপ সে পেয়েছে তার কাছে সেটা তো তুচ্ছ। এই সব কিছু ভাবতে ভাবতে অর্কর ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি খেলে গেল। এ পৃথিবীতে ভালো মানুষ এবং খারাপ মানুষ, এই দুই ধরনের মানুষ হতে পারে, এবং মাঝে মধ্যে এই দুই মানুষের মধ্যে পার্থক্য থাকে কেবল ক্ষমতার। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল অন্বেষ, দেবদত্ত, রণদীপ এবং দিগন্তিকা। শব্দগ্রহণে সৌরভ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন অর্ণবী ঘোষ সাহার কাহিনী বন্দিযন্ত্র। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।